আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম যার নাম হচ্ছে জগৎ তোমার প্রেমে বিভোর। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকেই জানাই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানে অংশগ্রহণ করার পূর্বে ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নিই যাতে অনুষ্ঠানে অংশগ্রহণ সওয়াবের মধ্যে গণ্য হয়ে যায়। আল্লাহ তাআলা এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করব। যা মাদানীয় ফুল পেশ করা হবে তার উপর নিজে আমল করব এবং অপর ইসলামী ভাইয়ের নিকট তা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দরুদে পাকের অসংখ্য ফজিলত এবং বরকত কিতাবের মধ্যে এসেছে, যার মধ্যে একটি ফজিলত হচ্ছে রসুল আকরাম নূরে মুজাসসাম শাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান হচ্ছে জুমার রাত এবং জুমার দিনে, অর্থাৎ বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুরু করে শুক্রবার সূর্য অস্ত হওয়া পর্যন্ত আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি এরূপ করবে কিয়ামতের দিন আমি তার শাফাআতকারী ও সাক্ষী হব। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সপ্তাহ ঘুরে জুমার দিন আমাদের মাঝে আসে, তো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজওয়াজাল বেশি থেকে বেশি পরিমাণে জুমার দিনগুলোতে দরুদে পাক পাঠ করার। আসুন একবার মোহাব্বত নিয়ে দরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানটিতে আমরা আমার প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক সিরাত নিয়ে আলোচনা করে থাকি। ওনার বিভিন্ন ওয়াকিয়াত নিয়ে, বিভিন্ন ঘটনা নিয়ে আমরা শ্রবণ করে থাকি। যে বিষয়টির দিকে দৃষ্টিপাত করব সেটি হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীমাংসার ধরন। জি হ্যাঁ, আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে ঝগড়া বিবাদ ফাসাদ এগুলো লেগেই থাকে, কিন্তু মীমাংসা করার নাম মাত্র আমরা নেই না। কিন্তু আমার আকা আলিহি সালাতু সালাম কিভাবে বান্দাদের মাঝে মীমাংসা করতেন, কিভাবে উম্মতদেরকে মীমাংসার তাগিদ দিয়েছেন, কিভাবে মীমাংসা করিয়েছেন, সে সম্পর্কে ইনশাআল্লাহ আজওয়াজাল মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে আমরা শ্রবণ করব। এবং মীমাংসা এটা কখন আসে, মীমাংসা করানোর ফজিলত কি, এবং মীমাংসা না করলে কি ক্ষতি রয়েছে ইনশাআল্লাহ আজওয়াজাল, এ সম্পর্কে আমরা মাদিনী ফুল আমাদের মুবাল্লিকে দাওয়াত ইসলামী থেকে শ্রবণ করব ইনশাআল্লাহ আজওয়াজাল। মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন আরাফাত মাদানী, ওনাকে জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আপনাকে অভিনন্দন।
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এবং আরেকজন মুবাল্লিকে দাওয়াত ইসলামী হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের শাহরুখ ভাই, ওনাকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং নাতখা হিসেবে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিনহাজ ভাই, ওনাকেও জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন অনুষ্ঠানটি নাতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وهي رب ہے جس نے تجھ کو ہم پر کرم بنا مانگنے بلایا تم شافع خطایا کوئی تم سا کون آیا کوئی تم سا کون آیا کوئی تم سا کون آیا تم حد ہے خدا حمد ہے خدایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا وہی رب ہے جس نے تجھے کو وہ کنواری پا وہ کنواری پاک مریم نفخ تو فیہ قد صلی نفخ تو فیہ قد ہے عجب نشان اعظم ہے عجب نشان اعظم مگر آمنا کا جا سب سے افضل آیا وہی سب سے افضل آیا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا وہی رب ہے جس نے تجھ کو ابھی تو میرے پاس تھا ابھی تو ابھی کیا ہوا خدایا نہ کوئی گیا نہ آیا نہ کوئی گیا نہ آیا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا تجھے حمد ہے خدایا ہم اے رضا تیرے دل ہم اے رضا تیرے دل کا پتا پتا چلا مشکل در روز کے مقابل در روز کے مقابل وہ ہمیں نظر تو آیا یہ نہ پوچھ کیسا پایا یہ نہ پوچھ کیسا تجھے حمد ہے خدایا وہی رب ہے
মীমাংসার ব্যাপারে আজকে আমরা শ্রবণ করব। তো মূলত মীমাংসা জিনিসটি কি, এই বিষয়টা কোত্থেকে এসেছে, মীমাংসা আমরা মানে এই জিনিসটি কোত্থেকে প্রচলন শুরু হয়েছে, কখন থেকে এটা আমরা পেয়েছি, যদি কুরআনি আয়াতের মাধ্যমে আপনি শুরু করতেন।
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جواب سمار تيمي بيبور ونشتني أما دير مدر جانر مدومي جارعي ديكتين تادر شبه كتو فتور مدر جانر بانغلر بقو تيكي شبه چدنا بغنو من دير عبد
الحمد لله
الله الحبيب صلى الله تعالى عليه وآله وسلم এর সম্পর্কে যেহেতু আলোচনা করা হয় এই অনুষ্ঠানের মধ্যে, এই জন্য একটি বিষয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কিভাবে মীমাংসা করাতেন এবং এই মীমাংসা এবং আল্লাহর হাবিবের সাথে কি একটা সম্পর্ক, তো এই বিষয় নিয়ে কোরআনে পাক এবং হাদিসে পাকের থেকে কিছু বলার ইনশাআল্লাহ চেষ্টা করব। তো প্রথমে মীমাংসা আসলে কি, মীমাংসা বলতে আসলে কি বোঝায় এই বিষয়টা একটু জানা দরকার। যখন আমরা স্বাভাবিকভাবে দেখি আমাদের ঘরে বলেন, আমরা যদি আমরা প্রত্যেকে যারা আমাদের দর্শক আমরা যারা যেখানে রয়েছি দেখছি, তো আমাদের আপন আপন ঘরে বলেন অথবা আমাদের এলাকায় বলেন অথবা আপনার সমাজে বলেন, যখন কোনো ব্যক্তি কোনো কেউ আপনার কোনো কথা কাটা কাটা হয় অথবা ঝগড়া হয়ে যায় দুইজনের মধ্যে, উভয়জনের মধ্যে অথবা গোত্রের মধ্যে হতে পারে, ব্যক্তির মধ্যে হতে পারে, পরিবারের মধ্যে হতে পারে, সমাজের মধ্যে হতে পারে, তো এই যে একে অপরের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাওয়া, অশান্তি সৃষ্টি হয়ে যাওয়া, কথা কাটাকাটি শুরু হয়ে যাওয়া ইত্যাদি, তো এটার মধ্যে একটা সমাধান করে দেওয়া, তাদের মধ্যে মিলিয়ে দেওয়া, তাদের যে একটা দ্বন্দ্ব এটা দূর করে দেওয়া, তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দেওয়া, এটাকে বলে আপনার যেটা আমরা বাংলায় বলি মীমাংসা। তো এই মীমাংসা যদি আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য ঘটনা এমন রয়েছে যে ঘটনাগুলোর মাধ্যমে আমরা এটা স্পষ্ট বুঝতে পারি যে মীমাংসা করা এটা এক উত্তম ইবাদত। মানুষের মধ্যে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়ে যায়, মানুষের মধ্যে যখন কোনো বিভেদ সৃষ্টি হয়ে যায়, যখন অশান্তির সৃষ্টি হয়, সেটাকে শান্তিতে পরিপূর্ণ করে দেওয়া, সেটাকে আপনার শান্তিতে পরিণত করে দেওয়া, সেটাকে আপনার বন্ধুত্ব রূপে সৃষ্টি করে দেওয়া, এটা একটা উত্তম ইবাদত। আমরা যদি দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার মধ্যে এসেছেন, তো যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আস্তে আস্তে বয়স অর্থাৎ যখন স্বাভাবিকভাবে যারা নবীগণ তারা ছোটবেলায় থেকে তাদেরকে আল্লাহ তাআলা এমন ইলম দান করেন, তারা সবকিছু বুঝেন, কিন্তু অর্থাৎ পারিপার্শ্বিক আপনার মানুষের দৃষ্টিতে যখন একটি মানে মোটামুটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝের বয়স হলেন, তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায় যে এই মানুষের মধ্যে শান্তি কিভাবে সৃষ্টি করবে, একটি সমাজের মধ্যে শান্তি কিভাবে সৃষ্টি করবে, এটার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফুজুল এটাও গঠন করেছিলেন। তো এটা হচ্ছে শান্তি সৃষ্টির জন্য, অশান্তিকে দূর করার জন্য।
হেল্পফুল ফুজুলের সম্পর্কে বলেন, এটা কি হেল্পফুল ফুজুল?
এটা একটা সংগঠন ছিল, এটা এই জন্য করা হয়েছে যেন আপনার শান্তি বলে এই অশান্তি দূর করার জন্য, এবং সত্যিকারে আসলে মূলত ছিল যে দীন ধর্ম আল্লাহর হাবিব এনেছেন এটাকে আস্তে আস্তে প্রচার করার জন্য। তো এবং যদি বলতে চাই এই মীমাংসার ঘটনা একটু আমি পেশ করতে চাচ্ছি, যেটা সম্পর্কে কিন্তু কোরআনে পাকেও ইশারা রয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একবার আপনার আনসার সাহাবীদের পাশ দিয়ে এভাবে যাচ্ছিলেন, তো একটি গাদার উপর আরোহণ করে যাচ্ছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন সেদিকে যাচ্ছিলেন, তো আনসার সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ওনাদের সেখানে আল্লাহর হাবিব একটু সেখানে যাত্রা বৃত্তি করলেন, তাদের এখানে অবস্থান করলেন। তো তখন আল্লাহর হাবিবের যে পশু যখন দিয়ে যাচ্ছিলেন, সেই পশু যখন সেখানে ছিল, সেই পশু আপনার সেখানে একটু পশ্চাৎ অর্থাৎ মলমূত্র করেছিল, তখন এটা যে মুনাফিক ইবনে উবাই এ দেখে একটু মানে গন্ধ ইত্যাদি এরকম সে বলল। তখন এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোমার অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই গাধার পশ্চাৎ যে তোমার যে মুস্ক রয়েছে এর চেয়ে সুগন্ধিময়। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত এটা প্রকাশ করলেন, এটা উনি আল্লাহর হাবিবের মহাব্বতে সেই মোনাফিককে এভাবে তিনি বললেন। এখন আল্লাহর হাবিব তো সেখান থেকে চলে গেলেন, কিন্তু এখন তাদের মধ্যে একটা কথা কাটাকাটি শুরু হয়ে গেল, তাদের মধ্যে একটা ঝগড়ার এরকম পরিস্থিতি হয়ে গেল। যখন হয়ে গেল তো তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সেখানে ফিরে আসলেন তো তাদের এই অবস্থা দেখে তাদের মধ্যে মীমাংসা করে দিলেন, তাদের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয়েছিল সেটাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাধান করে দিলেন। আর তখনই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করেন, সূরা হুজুরাতের মধ্যে 9 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা কাতাতালু فَأَصْلِحُوا بَيْنَهُمَا অর্থাৎ আর যদি মুসলমানদের দুটি দল পরস্পর লড়াই করে তবে তাদের মধ্যে মীমাংসা করা। তো এই মীমাংসা করিয়ে দেওয়ার জন্য যখন কোনো সমস্যা হয় মুসলমানদের মধ্যে মুমিনদের মধ্যে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে তখন মীমাংসা করিয়ে দেওয়ার কথা এটার সঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা এটা নির্দেশ দিয়েছেন এবং অসংখ্য হাদিসে পাকে রয়েছে এবং অন্য আয়াতে পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মীমাংসা সম্পর্কে বলেন ওয়াসুলহু খাইর যে আপোষ নিষ্পত্তি এটা অর্থাৎ মীমাংসা করে এটা হচ্ছে উত্তম কাজ এবং অন্তর সমূহ লোক লিপসার ফাঁদে আটক রয়েছে। দেখেন আমাদের এই যে অন্তর রয়েছে আমাদের সাথে নফস রয়েছে, শয়তান সবসময় আমাদের সাথে রয়েছে, আমরা জানি কোরআনে পাকে রয়েছে ইন্নাহু লাকুম আদুউ মুবিন নিশ্চয়ই সে অর্থাৎ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান কখনো চাইবে না যে আমরা যারা মুসলমান রয়েছি আমরা এক ঐক্য থাকি, আমরা ভাতৃত্বের মধ্যে থাকি, আমাদের ঘর বলেন আমাদের সমাজ বলেন আমাদের পরিবার বলেন আমরা সবাই মুসলমানরা আমরা এক অপরের সাথে মিল মহাব্বতে থাকি, এটা কখনো শয়তান চাইবে না। শয়তান শুধু চাইবে আমাদের মধ্যে এখানে তার বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়ার জন্য, বিভিন্ন ঐক্য সৃষ্টি করে দেওয়ার জন্য এটা শয়তান চাইবে। তো শয়তান চাইবে বলে আমরা কি শয়তানের এরকম প্ররোচনায় অবস্থায় পড়ে যাব, এটা কখনো আমাদের জন্য উচিত হবে না। যখনই এরকম কোনো কিছু সৃষ্টি হবে তখন আমাদের উচিত হবে সর্বপ্রথম আমাদের দায়িত্বটা হবে আমরা নিজেরাই মিলে যাই, আমরা এক অপরের বা কেউ যদি আমাদের সাথে কেউ কিছু এমন ব্যবহার করেছে যেটা আমি সহ্য করতে পারছি না ঠিক আছে সে ভুল করেছে তো আমি কমাসকম যে আমি তাকে ক্ষমা করে দিয়ে আমি নিজের ভুল হলেও ওর ভুল হলেও অর্থাৎ অন্যের ভুল সেটা আমি নিজের ভুল হিসেবে মেনে নিয়ে তাকে যদি আমি ক্ষমা করে দিই হতে পারে আল্লাহ তাআলা এটার কারণে অনেক বড় ফজিলত দান করবেন, অনেক বড় দয়া করবেন। তো এরকম হলেও করে আমরা এটা মীমাংসা করে আমরা কি করতে পারি একটা সুন্দর সমাজ আমরা সৃষ্টি করতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ খুব সুন্দর মাদানী ফুল আমরা আমাদের আরাফাত ভাই থেকে শ্রবণ করলাম। শাহরুখ ভাইয়ের কাছে যাবো, মীমাংসা শব্দ তখনই আসবে, মীমাংসা কথাটা তখনই আসবে যখন আমাদের মধ্যে ঝগড়া বিবাদের সৃষ্টি হয়। আচ্ছা, ঝগড়া বিবাদ কোথেকে সৃষ্টি হয়? একে অপরের মধ্যে রাগ সৃষ্টি যখন হয়, একে অপরের মধ্যে ক্ষোভ, কোনো কিছু নিয়ে হিংসা, কোনো বান্দা যদি কোনো বান্দার কিছু নিয়ে হিংসা করে, রাগ করে, ক্ষোভ দেখায়, তখনই একে অপরের মধ্যে দ্বন্দ্বটা বেজে যায়। এই যে রাগ করার যে ক্ষতিটা, এরপর ক্ষোভ দেখানোর যে ক্ষতিটা, এটার ব্যাপারে আপনি কি বলবেন?
আসলে লিয়াকত ভাই যেটা বলেছেন যে রাগ থেকেই আসলে আসতেছে আপনার সম্পর্ক ছিন্নটা, এবং এই রাগ থেকেই কিন্তু আস্তে আস্তে ফিতনা জন্মায় এবং ফাসাদ সৃষ্টি হয়, একে অপরের মধ্যে আপনি যেটা বলেছেন দ্বন্দ্ব এটা সৃষ্টি হয়, এবং এই দ্বন্দ্বটা অনেক সময় এমন পর্যায়ে চলে যায়। সাধারণত আমরা সমাজে দেখতে পাই যে বেশিরভাগ দ্বন্দ্বগুলাই আমাদের আপন আত্মীয় পরিবারের মধ্যেই লেগে থাকে, অনেক সময় দ্বন্দ্বর এমন পর্যায়ে পৌঁছে যায় যে এই দ্বন্দ্বের কারণে, এই রাগের কারণে সম্পর্কই ছিন্ন হয়ে যায়। তো সম্পর্ক ছিন্ন করা এটা অনেক বড় একটা গুনাহের কাজ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান নামে প্রবেশ করবে, হাদিসে পাকের মধ্যে রয়েছে। তো আমি বলবো যে লিয়াকত ভাই, একটা ছোট্ট ঘটনা যে একবার পিয়নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আপনার একটা মজলিসের মধ্যে যখন বসেছিলেন তখন বললেন যে এখানে যদি কোনো আত্মীয়তা ছিন্নকারী কেউ থাকে তাহলে সে যেন আমার মাহফিল থেকে উঠে যায়। তখন এক যুবক উঠে তাড়াতাড়ি উঠে গেলেন এবং ইনার এক ফুপুর কাছে গিয়ে ওনার সাথে মীমাংসা করে নিলেন। ওই মীমাংসা করার কারণ কি, ওই ফুফুর সাথে ওই যুবকের আগে ঝগড়া ছিল, কয়েক বছর যাবত দ্বন্দ্ব থাকার কারণে একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছিল। তো যখনই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে মোবারকা বলে দিলেন, যখন ওনার জবান থেকে এটা বের হয়ে গেল যে এখান থেকে উঠে যাও, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক, কিতাবের মধ্যে এসেছে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যদি আপনার কোনো মজলিসের মধ্যে বসে থাকে তাহলে সেই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমত নাজিল হয় না। তো সাথে সাথে ওই যুবক গিয়ে ফুফুর সাথে সমাধান করে নিলেন এবং মীমাংসা করে নিলেন। তো আমাদের উচিত যে আপনি যেটা বলেছেন যে রাগ, এটার কারণে যেহেতু দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং দ্বন্দ্বের কারণেই সাধারণত আমরা এই বেশিরভাগ আত্মীয়তার সম্পর্ক এগুলো ছিন্ন করে থাকি, তো মীমাংসা করে নেওয়া এটা হচ্ছে উত্তম ইবাদত। আমার আরাফাত ভাই বলেছেন তো আমাদের মীমাংসা করে নেওয়া উচিত। এই মীমাংসা করে নেওয়ার ব্যাপারে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম তার আপন উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। তো আমাদের উচিত রাগ যখন চলে আসবে, যখন একে অপরে সাধারণত মৌনমালিন্য এটা হতেই পারে, যে কোনো বিষয়ে খারাপ লাগতেই পারে, রাগ আসতেই পারে, কিন্তু সাধারণত সেটা আমাদের প্রয়োগ আমরা করে ফেলি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে ফেলি, এক অনেক দিনের একটা বন্ধুত্ব সেটাও নষ্ট করে ফেলি। তো এটা আমাদেরকে স্মরণ রাখা উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যে ঘটনা আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার হাদিসে মোবারকের মাধ্যমে এখান থেকে শিক্ষা গ্রহণ করা উচিত, এবং এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করে যে পরস্পরের মধ্যে মীমাংসা এটা করে নেওয়া উচিত।
অনেক সময় কিন্তু রাগ ব্যবহারের কারণে, আপনার রাগ প্রয়োগ করার কারণে মানুষ এমন এমন কথা বলে ফেলে, এমন মুখ দিয়ে এমন এমন বাক্য বলে ফেলে যেগুলা আপনার হারাম রয়েছে। কিন্তু রাগ প্রয়োগ এটা সবসময় হারাম আসলে এরকম নয়, তবে হ্যাঁ রাগ প্রয়োগ করতে গিয়ে অনেক সময় মানুষ হারাম কথা বলে ফেলে, এমনকি অনেক সময় এরকমও এমন অনেক শব্দ বলে ফেলে যেগুলোর কারণে ঈমান পর্যন্ত হারা হয়ে যায়। তো এই জন্য রাগ প্রয়োগ থেকে বেঁচে থাকা অবশ্যই ভালো। আর যারা রাগকে দমন করে এদের প্রতি তো কোরআনে পাকে রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা মুহসিন বান্দাদের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা মহাব্বত করেন। তো এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি এটা বর্ণনা করেছে। তো অবশ্যই রাগকে দমন করা উচিত। আর স্বাভাবিক যেহেতু আমাদের মীমাংসার কথা চলছে, তো মীমাংসা নিয়ে একটু কথা বলতে চাইব। আপনার কোরআনে পাকে রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের মধ্যে এখানে বলেন, মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই। দেখেন আমরা কিন্তু পরস্পর ভাই ভাই, এটা কোরআনে পাকের কথা। আবার হাদিসে পাকে বলেছে আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান হচ্ছে ভাই ভাই। এরপর কোরআনে পাকে বলেন যে সুতরাং আপন দুই ভাইয়ের মধ্যে মীমাংসা করে দাও, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মধ্যে কি করে দাও, মীমাংসা করে দাও। এরপর ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, আর আল্লাহকে ভয় করো যাতে তোমাদের উপর দয়া করা হয়। তো এখন এই যে মীমাংসা করে দেওয়ার কথা, এটা কোরআনে পাকের আয়াত কিন্তু আমি আগে পেশ করেছি, এবং এটা আরেকটি আয়াত আরেকটি জায়গার মধ্যে এটা আল্লাহ তাআলা বলেছেন। তো আমাদের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু এরকম ঝগড়া হয়ে থাকে, স্বাভাবিক, এটা যেটা বলছেন শয়তানের ওয়াসওয়াসের কারণে বিভিন্ন সময় হয়ে থাকে, তো ভুল বোঝার কারণে হয়ে থাকে। কিন্তু আপনার যখনই কোনো একটা প্রবলেম সৃষ্টি হবে, তখন বাস আমাদের যখন যেটা আমাদের নিজস্ব হয়, যখন যেটা বুঝে আসে সেটা ব্যবহার করে বা রাগ ব্যবহার করে ইত্যাদি করে এই সম্পর্ক নষ্ট করা, এটা আমাদের জন্য উচিত হবে না। এখানে আমাদের জন্য উচিত হবে আমরা একে অপরের সাথে এটা মিশে যাই, মিলে যাই, যে আমাদের ভুল বোঝাবুঝি দূর করি, মীমাংসা নিজেরা হয়ে যায়। আর না হলে যেন আমরা সেখানে যদি অন্য কেউ থাকে, স্বাভাবিকভাবে কিন্তু এই মীমাংসা করার দায়িত্বটা বেশিরভাগ কিন্তু বড়দের উপরে পড়ে। যখন কোনো জায়গায় দেখা যায় যে কোনো কিছু সমস্যা যখন হয়, তখন কিন্তু আমরা বড়জনের কাছে যাই। তো বড়জনরা কিন্তু এই দায়িত্বটা পালন করে, এর যে একটা স্বভাব এটা কিন্তু অর্জন করতে পারে। যে কোনো জায়গায় যারা এলাকার মুরব্বীরা রয়েছে, এটা কিন্তু অনেক এদের সুযোগ মিলে, যে কোনো ব্যক্তি এরকম যখন হয় যে দুজনের মধ্যে, তখন তাদের মধ্যে মিলিয়ে দেওয়ার, এই মীমাংসা করে দেওয়ার। তো আমরা চাইলে কিন্তু সেই ফজিলত আমরা অর্জন করতে পারি।
মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি তুলে ধরবো, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে ধরেন কোন একটা বিষয়ে মনক্ষুণ্ণ হয়ে গেল। এখন ধরুন আমি আমি মনে করছি যে আমি আমার জায়গায় রাইট, আরেকজন মনে করছে উনি ওনার জায়গায় রাইট। এখন উনিও বলতেছে না আমি কেন যাবো ওনার কাছে মীমাংসা করার জন্য, আমি বলছি কেন আমি যাবো। তো এই ব্যাপারটা আসলে কোথেকে সৃষ্টি হয়? এখন তালি হাত মানে তালিতে এক হাতে বাজে না, দুই দিক থেকে দুই হাত স্পর্শ করলেই তো তালিটা হয়, তাই না? এখন দোষটা একজনের না, দোষ উভয়জনের হতে পারে। এখন দুইজন ব্যক্তির মধ্যে একজন চিন্তা করে যে না দোষটা আমার না, দোষটা ওনার, অন্যজন মনে করে যে না দোষটা আমার কেন হবে, দোষটা ওনার। তো এই ব্যাপারগুলো নিয়ে আসলে আমাদের সমাজে এখন চলছে।
আসলে এখানে যদি বলতে চাই, দেখেন এই যেটা বলেছিলাম একটু আগে যে শয়তান আমাদের সাথে সবসময় রয়েছে, তো আমরা যদি যে আমার মনে আসছে যে আমি যেটা করছি সেটাই সঠিক, এরকম যখন হয়, অথবা যে নিজের কোন একটা মনে মনে কোন কিছু আশা করেছে সে সেটা পাচ্ছে না, সেটা পাওয়ার জন্যই নিজের সিদ্ধান্তের মধ্যে অটল থাকে, আর সামনের ব্যক্তি যে সে সেই সিদ্ধান্ত মেনে নেয় না, কারণ কি সে তারটা পাওয়ার জন্য চাই। মানে কোন একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, এখন তন্মধ্যে কে সঠিক আছে এখানে সেই বিষয় না, উভয় জন্য অন্তর আছে যে এই বিষয়টা আমাকে, আমি এই জিনিসটা নিতে চাই, তখন এই একটা বিষয়ের জন্য দুজনে আপন আপন সিদ্ধান্তের উপরে অটল থাকে, নড়াচড়া করে না, মানে সঠিক কোনটা একটা সমাধান আসে না। তো এই জিনিসটা যদি চিন্তা করি যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা শুধু দুনিয়ার লোভে, এই দুনিয়ার এক কথায় শয়তানের প্ররোচনায় পড়ে আমরা কিন্তু এই পরিস্থিতিগুলো সৃষ্টি করি, এটা সমাধান কিন্তু চাইলে আমরা নিজেরা করতে পারি, আমি একটু ত্যাগ দিলে কিন্তু সেখানে হয়ে যায়। এটা যদি দুনিয়াবে কোনো একটা জিনিস হয় সেটা একটু আমি ছেড়ে দিই, সেখানে সমাধান অটোমেটিকলি হয়ে যায়, কিন্তু না আমরা সেটা করি না। তো এভাবে
মানে আমাদের মধ্যে আসে আমি কেন ছোট হব, আমি কেন অপরের কাছে ছোট হব, সে এসে আমাকে সরি বলবে, মাফ চাইবে, আমি কেন তার কাছে যাব।
এটা তো আছে, এটা মনে করেন অনেকের এরকম আছে যে দোষ আমি করি নাই, আবার আমি এটাও মেনে নিয়ে মানে আমি দোষ করি নাই সেজন্য আমি এর কাছে গিয়ে বাস ঠিক আছে তুমি দোষ করছো তোমাকে ক্ষমা করে দিলাম, এরকম একটা মিলে যাওয়া, মানে এটাও করবো না কেন আমি তার কাছে যাব,
কেন
নিজেকে বড় মনে হয়, এটা তো একটা অহংকারের মতো, এটাও এটা তো অনেক।
আরেকটা আর ভাববে এটাও হতে পারে যে ধরেন বড় আর ছোটর মধ্যে লড়াই হলো, ঝগড়া হলো, বড় জনের যদি দোষও থাকে সে বলে যে আমি তো বড়, আমি কেন তার কাছে যাব, সে আমার কাছে এসে মাফ চাইবে,
এখানের মধ্যে কি বলবো, এখানের মধ্যে যদি আমরা বলতে চাই এরকম যদি কখনো হয়, বড় ছোট হোক অথবা ছোট বড় হোক অথবা ছোট ছোট হোক বড়, আমাদের মধ্যে আমরা যখন এই কারোর সাথে এরকম হয়ে থাকে আমরা যদি এখানে এটা চিন্তা করি আমি যদি তার থেকে এভাবে দূরত্ব সৃষ্টি করি তাহলে এটা দূরত্ব হতে হতে একটা সম্পর্ক যেটা আছে এটা কখনো নতুন করে গড়বে না, বরবাদ হয়ে যাবে। আর মুসলমানদের মধ্যে আমরা এই কোরআনে পাক আয়াত শুনলাম ইন্নামাল মুমিনুন ইখওয়া, আমরা হচ্ছে পরস্পর পরস্পর ভাই, তো আমরা যখন একে অপরের ভাই আমরা আমাদের সম্পর্ক কেন নষ্ট করব, আমরা কখনো এটা নষ্ট করতে পারি না। হ্যাঁ যদি কখনো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আমরা সেটা গড়ে নিই, আচ্ছা সে যদি গড়তে না চায় আমি তো চেষ্টা করতে পারি। হ্যাঁ যেখানে ফিতনার আশঙ্কা রয়েছে, যেখানে আপনার যেমন কি এরকমও অনেক সময় পরিস্থিতি হতে পারে যে আমি সামনের ব্যক্তি এমন যার কারণে আমি গুনাহের মধ্যে পড়ে যাচ্ছি, আমি গুনাহের মধ্যে তার আখলাকের কারণে তার চরিত্রের কারণে গুনাহের মধ্যে পড়ে যাচ্ছি, তখন ভিন্ন বিষয়। কিন্তু স্বাভাবিকভাবে যখন আমরা চাইলে একে অপরের সাথে আমরা মিলেমিশে থাকতে পারি, একসাথে থাকতে পারি, ঐক্যের মধ্যে থাকতে পারি, তখন কেন শুধু শুধু আমরা এটাকে নষ্ট করবো, এটা কখনো তো উচিত হবে না। তো এখানে একটি ঘটনা পেশ করার চেষ্টা করব। একবার আপনার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের জামানার মধ্যে এক ব্যক্তি, এক মুসলমান, সে মুসলমান ছিল বলতে সে ছিল আপনার মুনাফিক, আর এক হচ্ছে অমুসলিম, এদের মধ্যে একটা বিষয় নিয়ে আপনার ঝগড়া শুরু হলো। তো যখন ঝগড়া শুরু হলো তো তাদের বিষয়টা নিয়ে এটা সমাধানের জন্যে সেই অমুসলিম সে বুঝতে পারলো যে সে জানতো, সে এটা বিশ্বাস করত যে মুসলমানদের যে নবী তিনি সঠিক এবং তিনি সঠিক ফয়সালা দেন, এই জন্য তিনি বলেন চলো আমরা তোমাদের মুসলমানদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের দরবারে যাই। এখন সেখানে যাওয়ার জন্য ওই মুনাফিক যে নামদারি মুসলমান সে রাজি হতে হচ্ছিল না, এখন ওই যে ও মুসলিম সে অন্য জায়গায় যাওয়ার জন্য সে রাজি হচ্ছে না, তো শেষ পর্যন্ত ফাইনাল হয়ে কোথায় যাবে, আচ্ছা যাক আল্লাহ রসুলের দরবারে যাবে। আল্লাহ রসুলের দরবারে গেল তারা, এখন আল্লাহ রসুল তো দিয়ে দিলেন আল্লাহ রসুলের ফয়সালা, কিন্তু ওই তো নামদারি মুসলমান ছিল, সে
মুনাফিক,
হ্যাঁ সে কি সঠিক মুসলমান, সে নামদারি মুসলমান মুনাফিক ছিল, তো সে কোন রকম সেটা মানল না, সে বলল চলো আমরা উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই। এখন সে ও মুসলিম আপনার উমর রাদিয়াল্লাহু তাআলার কাছে তারপর গেলেন একসাথে। যাওয়ার পর উমর রাদিয়াল্লাহু তাআলাকে দুজনের অবস্থা বলল, সবকিছু বলার পর সে মুসলিম এটাও বলল যে আল্লাহ রসুল আমার পক্ষে রায় দিয়েছে। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা জানলেন এখানে আল্লাহ রসুল রায় দিয়ে দিয়েছেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আর এখানে এটা বলেন নাই, অর্থাৎ কোনো নতুন করে ফয়সালা শোনেন নাই, উমর রাদিয়াল্লাহু বলেন তোমরা দাঁড়াও আমি আসছি, আমি আসছি বলে উমর রাদিয়াল্লাহু তাআলা ভিতরে গেলেন আর তলোয়ার নিয়ে আসলেন, এসে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালের উপর যে অটল থাকেনি যে নামদার মুসলমান মুনাফিক এর গর্দানকে সাথে সাথে জুতা করে দিল। তো এখানে তো এই ঘটনাতে কিন্তু একটা বিশাল শিক্ষা রয়েছে, সেটা কি যে ঠিক আছে আমরা অনেক সময় শয়তানের অসহায় পড়ে আপনার মানুষের মধ্যে হয়ে থাকে অনেক কিছু বুঝে আসে না, তো যখন একজন বড়জনের কাছে গেল তখন তিনি যখন একটা সমাধান দেয় তখন বুঝে সুঝে কিন্তু
দেয়।
আর তিনি যদি মুত্তাকি ব্যক্তি হয় আর মুত্তাকিদের মধ্যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে মুত্তাকি তো আর থাকতে পারে না, যেখানে আমার রসুল ফয়সালা দিয়ে দিয়েছেন তাহলে এই যে সমাধান করে দিয়েছেন একটা তাদের মধ্যে যে মীমাংসা করে দিয়েছেন এর চেয়ে বড় মীমাংসা কোন হতে পারে
না।
তো সেটা মীমাংসা এটা মেনে নিতে হবে, বড়জন যখন কোনো একটা মীমাংসা করে দেয় একটা সমাধান করে দেয় একটা সমস্যা হলে তখন সেটা মেনে নেওয়া। তো এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন আল্লাহ রসুলের এরকম মীমাংসা এসে তারা মেনে নিতে পারে নাই তখন এই ঘটনা ঘটলো। তো এখানের মধ্যে আমি এই মেসেজটাই দিব যে যখন আমাদের মধ্যে এরকম কোনো কিছু হয় তো তখন আমরা প্রথম আমাদের উচিত হবে যদি আমাদের মধ্যে সমাধান না হয় এটা তো আমরা কোন একজন মুত্তাকি যে আসলে দিনদার সেরকম ভালো ব্যক্তির কাছে আমরা এ বিষয় নিয়ে যেতে পারি এবং গিয়ে সেখানে আমরা ওনার সমাধানটা আমরা শুনতে পারি।
জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি আবারও আপনার কাছে আসবো, কিছু কল দর্শক করেছেন, কল সামিল করবো অনুষ্ঠানে। জি
আমি রাজশাহী থেকে বলছিলাম, আমার নাম রসুল আহমেদ। আমাকে একটা মাদানী চ্যানেলের একটা সুন্দর একটা হাম শুনতে চাচ্ছিলাম, শুনিয়ে দিলে অনেক খুশি হতাম।
হাম শুনতে চাচ্ছেন, আমরা তো নাদ রসুল সামিল করবো আবার ইনশাআল্লাহ, আপনি আমাদের সাথেই থাকুন। জি পরবর্তী কল।
কালাম
শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে শোনানোর জন্য। জি পরবর্তী কল।
আর এই চ্যানেল থেকে অনেক কিছু শিক্ষা শিক্ষিতা বার্তা দেওয়ার জন্য আমি মাধ্যমিক চ্যানেলকে ধন্যবাদ জানাই। আল্লাহ তালা যেন ইসলাম বাজার করার জন্য যেন আর কবুল করে না।
আমিন আমিন, আল্লাহ তালা আপনাকেও বরকত দান করুন। জি পরবর্তী কল।
আমি একটা নাচ শুনতে চাই, নাচ
নূর নবী এসেছেন নাটি শুনতে চান। ইনশাআল্লাহ আমরা নাথ খেস লাইভে যাবো, নাথ খেস লাইভে রেডি থাকুন ইনশাআল্লাহ, নাচ সামিল করবো। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আব্দুল কুদ্দুস, রাজশাহী মোহনপুর থেকে। এই মাদানী চ্যানেলটা আমি দেখি নিয়মিত এবং এই চ্যানেলটা আমার কাছে খুবই প্রিয়।
মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো বরকত দান করুক আপনাকে। জি পরবর্তী কল।
আমি একটা কথা শুনতে চাইছিলাম।
আচ্ছা ইনশাআল্লাহ। জি পরবর্তী কল।
আমি চট্টগ্রাম থেকে উল্লিশ মোহাম্মদ সাইদ, আমি একটা গোসে পাকের মানকাবা শুনতে চাই।
গোসে পাকের মানকাবা শুনতে চান, ইনশাআল্লাহ যদি সম্ভব হয় শোনাবো, ইনশাআল্লাহ আজ্জাল আমাদের সাথেই থাকুন। পরবর্তী কল।
কাজী আনোয়ার হোসেন, তিনি স্কুল হুরাহাট।
আচ্ছা প্রিয় মদিনা দূরে যাব কেমন করে শুনতে চান, ইনশাআল্লাহ আজ্জাল চেষ্টা করা হবে। জি পরবর্তী কল।
আমি টাঙ্গাইল মধুপুর থেকে বলছি, মোহাম্মদ আনোয়ার হোসেন। তোমাদের অনুষ্ঠানটা খুব আমার কাছে ভালো লাগে, আমি যতক্ষণ সজাগ থাকি ততক্ষণই আমি দেখি আর কি, এবং এটা দেখে আমার আমি ইনশাআল্লাহ আদায় করতেছি, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে বরকত দান করুক, এভাবে আপনি নিজেও এবং অপরকেও দেখার উৎসাহ প্রদান করুন, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। জি পরবর্তী কল।
আমার নাম মোহাম্মদ আল আমির, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে। আলহামদুলিল্লাহ আপনাদের অনুষ্ঠান আমি দেখতে ভালো লাগতেছে, ইনশাআল্লাহ নাথ খাই ইসলামকে বলবেন যেন একটা নাথে রসুল বলতে, নাথে রসুল হচ্ছে প্রিয় মদিনা দূরে।
মাশাআল্লাহ, আপনি নাচ শুনতে চান, আগ্রাবাদ থেকে কল করেছেন, ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে নাতের অনুরোধ করেছেন যে নাথ খাই ইসলামে আপনি নাথ যদি শোনাতেন আমাদের।
चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमकाते चमकाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमकाते चमकाने वाले, तुझे
মীমাংসা করিয়ে থাকে, তো মীমাংসা করানোর পদ্ধতি কিভাবে, মীমাংসা করানোর ক্ষেত্রে আমরা কোন পদ্ধতি গ্রহণ করবো, এ ব্যাপারে যদি আপনি কিছু বলতেন।
জি লিয়াকত ভাই, মীমাংসা করানোর পদ্ধতি তো অনেকভাবেই রয়েছে। তার আগে মীমাংসা করানোর আমি কয়েকটা ফজিলত বলতে চাই হাদিসে মোবারকের মধ্যে। আমার আরাফাত ভাই যেহেতু কোরআনে পাক থেকে মীমাংসা করানোর ফজাইল সম্পর্কে বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামও হাদিসে পাকের মধ্যে মীমাংসা করানোর ফজাইল বর্ণনা করেছেন। তো একটি হাদিসে মোবারকায় রয়েছে, হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুইজন মুসলমান ভাইয়ের মধ্যে মীমাংসা করিয়ে দিবে যদি ঝগড়া বিবাদ থাকে, তাহলে তাকে আল্লাহ পাক তার সমস্ত কর্মকাণ্ড বিশুদ্ধ করে দিবেন। এবং বলছেন যে তার প্রতিটি বাক্য বলাতে এক একটি গোলাম আজাদ করার সওয়াব এবং সাথে সাথে তার পূর্ববর্তী যে গুনাহ রয়েছে তা এগুলোর জন্য কাফফারা হয়ে যাবে। মীমাংসা এটা করানোর ফাজাইল তো আমরা শুনেছি। এখন মীমাংসা আপনি যে প্রশ্ন করেছেন কিভাবে আমরা মীমাংসাটা করাবো, সাধারণত আমাদের ঝগড়া লাগতেই পারে, দ্বন্দ্ব থাকে, একে অপরের দ্বন্দ্বের কারণে ঝগড়া হয়ে থাকে, সমাজে সেটা ঘটে এবং পরিবারের মধ্যেও একে অপরের দৈনন্দিন মনোমালিন্য হয়ে থাকে বিভিন্ন বিষয়ের কারণে। তো সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে যে যখন উভয়ের মধ্যে ঝগড়া লেগে যাবে তখন আমরা যে এক একজনের অভিযোগ আলাদা আলাদা ভাবে শুনে নেওয়া এবং সেগুলোকে আলাদা আলাদা পয়েন্টে নোট করে নেওয়া। কেননা আমি যদি একজনের কথা শুনে রায় দিয়ে দিই তাহলে অপর যে অভিযোগ করেছে, অপর যে যার বিরুদ্ধে অভিযোগ করেছে, হয়তো বা যদি সে ভুল যে অভিযোগ করছে যার বিরুদ্ধে সে ভুলের মধ্যেও থাকতে পারে, তো এতে তার হক নষ্ট হয়ে যেতে পারে। যদি আমি একজনের কথা শুনে কি করে দিই, মীমাংসা করে দিই, তাহলে আমি যদি উভয়ের কথাগুলো আলাদা আলাদা ভাবে শুনে অভিযোগগুলো শোনার পর তাহলে আমি কি করে দিলাম, একে অপরের মাঝে মীমাংসা করানোর চেষ্টা করলাম। এখন মীমাংসা করাতে গেলে কি হবে, এটা একটা অনেক কঠিন কাজ মীমাংসা করানো। কেননা শয়তান চায় না যে একে অপর মুসলমান ভাই মীমাংসা করিয়ে নিক, ঝগড়া করলে সেটা মীমাংসা করিয়ে নিক, এটা চায় না। অনেক সময় সম্পর্কটা এমন পর্যায়ে চলে যায় যে অর্থাৎ এটা মীমাংসা করানো অনেক কঠিন হয়ে পড়ে। সাধারণত আমাদের অনেক মাদানী মহল ইসলামী ভাইদের মধ্যে এরকম অনেক সামান্য বিষয়ে কি যায় ঝগড়া লেগে যায়। তো এই ক্ষেত্রে আমার আমির আহলে সুন্নাহ মীমাংসা করানোর ফজিলতের মধ্যে বর্ণনা করেন যে মীমাংসা করাতে গিয়ে তা প্রথমে কি করুন, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যাতে এদের মধ্যে মীমাংসা হয়ে যায়। আমি যতই চেষ্টা করি না কারণ আমার আল্লাহ পাক যদি দোয়া কবুলিয়ত না করেন তাহলে এটা কখনো
সম্ভব হবে না।
তো মীমাংসা করানোর আগে দোয়া করতে বলা হয়েছে, এবং আর একটি উত্তম পদ্ধতি হচ্ছে দোয়া করার পর উভয়কে এমন ভাবে নিয়ে আসা যে উভয়ের মধ্যে যদি দ্বন্দ্বটা অনেক বিরোধ থাকে, বেশি বিরোধ থাকে, তাহলে একে অপরকে অর্থাৎ এই ওর ভালো গুণাগুণ অপরজনকে বলা এবং ওর ভালো গুণাগুণ অপরজনকে অর্থাৎ তার খারাপ যেটা, অর্থাৎ সে যে তার বিরুদ্ধে তার প্রতি রাগ, তার প্রতি ক্ষোভ, সেটা যাতে অপর অন্য যার সাথে ঝগড়া হয়েছে তার কাছে প্রকাশ না করা, তার সাথে যাতে সহজেই মীমাংসা হয়ে যায়, সেজন্য ওর পক্ষ থেকে যে কোনো কিছু যে ওই ব্যক্তি যার সাথে তোমার ঝগড়া হয়েছে সে তোমাকে সালাম দিয়েছে, মাশাআল্লাহ সে তোমার অনেক গুণ অর্থাৎ তুমি যে ভালো এটা বর্ণনা করছে, তাহলে হয় কি সে ব্যক্তি আস্তে আস্তে দিলটা নরম হয়ে যায় আর দোয়ার বরকতে হয়তো দেখা যায় এই মীমাংসাও হয়ে যায়। এছাড়াও মীমাংসা করানোর জন্য আমরা যদি চাই যে অর্থাৎ কি করা, আল্লাহ তাআলার দরবারে দোয়ার পাশাপাশি যে কিতাবের মধ্যে এসেছে অনেক সময় মীমাংসা করতে গিয়ে হয়তোবা আমাদের মুখে এই অনেক সময় মিথ্যা বলতে হয়, তো কিন্তু মিথ্যা বলা হচ্ছে কবিরা গুনাহ
বেশক,
কিন্তু এই মীমাংসা করতে গিয়ে যদি আপনি আমি মিথ্যা বলে থাকি তাহলে সেটা আমার আল্লাহ তাআলা মাফ করে দেন।
এটা আসলে অনেক সময় ওলামায়ে কেরামগণ অনেক এই জন্য বলেন না, অনেকে আবার মিথ্যাকে মিথ্যা তো মনে করেন কয়েকটি জায়গায় কি অনুমতি রয়েছে,
অনুমতি আছে,
এখন এটার ভিত্তিতে ভিত্তি করে আবার অনেকে যদি যেখানে অনুমতি নাই সেখানে যদি ব্যবহার করে সেজন্য হয়তো বলা।
এটা যেহেতু আমরা যেহেতু যে হাদিসে পাকের মধ্যে এসেছে তো আরাফাত ভাই থেকে শুনতে চাইবো যে কোন কোন সুরতে মিথ্যা কথা বলা আসলে জায়েজ হয়ে যায়।
হযরতে সাইয়্যিদাতুনা আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা রয়েছে যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন তিনটি স্থান ব্যতীত মিথ্যা বলা অনুমতি নেই, জায়েজ নেই। একটি হচ্ছে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট করতে কোনো কথা বলা, অথবা যুদ্ধের সময় মিথ্যা বলা, এবং মানুষের মাঝে মীমাংসা করানোর জন্য মিথ্যা বলা। তো এর মধ্যে এই যে তিনটা শর্তের মধ্যে হচ্ছে একটি মীমাংসা করানোর জন্য। তো এটা মনে করেন যখন এমন পরিস্থিতি, এটা এরকম না যে আপনার মিথ্যা বলা ছাড়া একটা সমাধান হয়ে যাচ্ছে সেখানে আমরা মিথ্যা কথা বলবো, সেখানে নয়। যেখানে মনে করেন এখানে মিথ্যা বলা ছাড়া আসলে সমাধানটা হচ্ছে না, একটা বিশাল একটা একেবারে অশান্তি যেটা সৃষ্টি আরো বেড়ে যাবে এবং একটা মনে করো সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তখন এই সম্পর্কে রক্ষা করার জন্য, সুসম্পর্ক সৃষ্টি করার জন্য, একটা বিশাল ফিতনাকে দেখে রাখার জন্য, ফিতনাকে দূর করার জন্য থেকে, তো এটার জন্য তখন কি এই সুরতটা। তো আমরা এর মানে এটা নয় যে যখন ইচ্ছা তখন আমরা এটাকে জায়েজ মনে করব। তো এমনি তো স্বাভাবিক ভাবে যদি দেখি আপনি অন্য কোনো যেভাবে আমরা স্বাভাবিক যদি আমরা যেগুলো কোনো বিষয় সঙ্গে কথা বলি তখন যদি মিথ্যা বলে এটা কিন্তু কবি রাখবো না, এটা আমাদেরকে মাইন্ডে রাখতে হবে।
মাশাআল্লাহ, আপনি খুব সুন্দর বলেছেন যে কোন সুরতে আমরা মিথ্যা কথা বলতে পারবো। এটা আরেকটা বিষয় আমরা যেটা লক্ষ্য করি আজকে আমাদের সমাজের মধ্যে, আকা আলাইহিস সালাম তো হক ছিলেন, সত্য নবী ছিলেন, এই জন্য উনি ন্যায় বিচার করতেন। কিন্তু আজকে আমাদের সমাজে যখন দেখি আমরা চারিদিকে ন্যায় বিচারকের খুবই অভাব, আরাফাত ভাই যিনি মীমাংসা করবেন। দেখা যাচ্ছে ওনার কাছে দুই পক্ষ গিয়েছে, দুই পক্ষের মধ্যে একজন এক পক্ষ এমন হতে পারে যাকে উনি ভালোবাসেন, বা যাকে মানে যার ও ভুল করলো তার বিপরীতে তিনি যাবেন না। তখন কি ওই বিচারক কি আমাদের দিন জবাবদিহিত করতে হবে না? যে উনি যদি ভুল বিচার করেন, মীমাংসা করছেন ঠিক আছে, কিন্তু মীমাংসা করার চাইতো অনেক সময় অনেক বিচারককে দেখা যায় যে ওনার যাকে ভালো লাগে দুই পক্ষের মধ্যে থেকে তারই সাফাই গায়, তারই পক্ষপাতিত্ব করে।
এখানে যদি দেখি এই যখনই কোনো দুজন ব্যক্তি আপনার কোনো ব্যক্তির কাছে যায় কোনো সমাধানের জন্য, সেই ব্যক্তিটি হোক, সে এলাকার সর্দার হোক, যখন যাবো হোক, তো সেই মুহূর্তে যদি আমরা দেখি সে কিন্তু তাদের একটা ইমামের মতো, অর্থাৎ তাদের বিচারের জন্য কি সে একটা বিচারক সাব্যস্ত হবে। এবং হাদিসে পাকে কিন্তু আপনার যে আরশের নিচে স্থান যাদেরকে দেওয়া হবে বলা হয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ইমামে আদিল, যারা আদল অর্থাৎ ন্যায়পরায়ণ শাসক। তো এখন আমরা যদি দেখি তো যে যার স্থান থেকে আমরা যে যে স্থানে রয়েছি, আমাদের আন্ডারে যার আন্ডারে যে থাকবে, যে যার আন্ডারে আপনার যখন কোনো ব্যক্তি আপনি সেখানে একটা শাসন করছেন, এদের মধ্যে একটা কি করছেন আপনি, এটা শাসন করে এদের মধ্যে একটা আপনি ভ্রাতৃত্ব সৃষ্টি করার সুযোগ এবং একটা বিচার করার আপনার কি এটা সুযোগ মিলেছে, তখন কিন্তু আপনাকে ন্যায়পরায়ণতা রক্ষা করা আপনার উপর আবশ্যক। যদি আপনি না করেন হতে পারে এটার কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে হতে পারে আপনার জন্য বিশাল আযাবের হয়তো ব্যবস্থা হতে পারে। তো এই জন্য আমাদের তখন যেন আমরা জুলুমের মধ্যে না পড়ি, জালিমের মধ্যে সাব্যস্ত না হই, তো এই অত্যাচারের মধ্যে সাব্যস্ত না হই, এই জন্য আমাদের উচিত হবে যে আসলে ভালো করে দেখে যার যেটা হোক সেটা যেন আমরা দেখি। আর এখানের মধ্যে প্রায় সময় হয় কি, যার সাথে একটু সম্পর্ক রয়েছে
ভালো,
তার প্রতি একটু তাকে মায়া করে মহাব্বত করে তাকে আমরা একটু সাপোর্ট দিয়ে দিই, আর যার প্রতি সম্ভব রকম তাকে সাপোর্ট দিই। সে যদি হকের মধ্যেও থাকে, সে যদি নির্দোষ হয়ে থাকে, তাকে দোষী বানিয়ে দিই, এটা অনেক আসলে একটা জুলুমের মতো। সেজন্য এরকম জুলুম করা থেকে আসলে বাঁচা উচিত। আবার অনেক অনেক সময় এটাও হয় যে যে ব্যক্তি একটু ধনী ব্যক্তি, সে একটু টাকার লোভ দেখে, টাকার লোভে কি করে, টাকার লোভে অর্থাৎ তার পক্ষে কথা বলে, আর যে একটু গরিব তাকে বিপদের মধ্যে ফেলে দে, তাকে দোষী বানিয়ে দে, তো এটাও কিন্তু একটা জুলুম।
এক্ষেত্রে কিন্তু ওই মুসলিম ব্যক্তি যদি এমনিতে তো আমরা জানি যে তিন ব্যক্তি দোয়া ফেরত দেওয়া হয় না, তার মধ্যে একটা হচ্ছে মুসলিম ব্যক্তি, তো ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে কোনো অভিশাপ দিয়ে দেয় বা ওই কষ্ট পায়, ওই ওই ক্ষেত্রে যদি আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ করে ফেলে, তাহলে ওই বিচারকেরও কি হবে, আর ওই যে অন্য পক্ষ আছে তারও কি হবে? সে মনে করছে দুনিয়াতে সে কিছু একটা সুখ পেয়ে গিয়েছে, কিন্তু আখিরাতের কথা চিন্তা করছে না, আখিরাতে কি অবস্থা হবে, কবরে কি হবে তার ফিকির করছে না। তো এই ব্যাপারে আপনি কি বলবেন?
এখানের মধ্যে আসলে দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে তো দুনিয়ার মধ্যে যে স্বাধীন দিয়েছেন, এটা তো এরকম না যে এটা এমন স্বাধীনতা না যে 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 স্বাধীনতার পরে আমাদেরকে হিসাব নেওয়া হবে না। আমাদের প্রত্যেককে এই যে স্বাধীনতা এই দুনিয়ার মধ্যে আমরা এসেছি, এই স্বাধীনতার পরে আমরা যে যা কিছু করছি আমাদের প্রত্যেকটি কর্মের কিন্তু হিসাব নেওয়া হবে। তো এই যে যে ব্যক্তির এই সুযোগ মিলে কোনো একটা বিচার করার, যে ব্যক্তির এই সুযোগ মিলে যে কোনো সমস্যার সমাধান করা, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য অনেক বড় নিয়ামত মিলে গিয়েছে, সে অনেক বড় একটা সওয়াব অর্জনের মাধ্যম, সওয়াব অর্জনের কাজ তার জন্য মিলে গিয়েছে। তো এটাকে চাইলে সে উত্তমভাবে সে সঠিকভাবে সেটাকে সমাধান দিয়ে যার হক তাকে দিয়ে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত অর্জন করতে পারে। আবার চাইলে সে সেটাকে বরবাদ করে একজনের হক আরেকজনকে দিয়ে দিয়ে টাকা খেয়ে ইত্যাদি করে সে চাইলে আপনার দুনিয়ার মধ্যে হয়তো কিছু টাকার মালিক হয়ে যাবে, দুনিয়ার মধ্যে হয়তো সে কারো বাহবা পেয়ে যাবে, কিন্তু ওই আখরাতে সে জাহান্নামের ভাগিদার হয়ে যেতে পারে। তো এই জন্যে আমরা জাহান্নামের যেতে হয় এরকম কাজ না করে, মানুষের উপর জুলুম না করে আমাদের জন্য উত্তম হবে, যেখানে হোক না কেন আমি ন্যায়ের মধ্যে থেকে সঠিক মধ্যে থেকে যে আমি কারো উপর জুলুম না করি, কারো টাকা খেয়ে কারো পক্ষে কথা না বলি, বরং প্রত্যেকের যে যেটা হক সেটা যেন আমরা সেদিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলার দয়ার দিকে লক্ষ্য রেখে আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত জান্নাতের মতো নিয়ামত আমাদের জন্য ওয়েট করছে, যদি আমরা সঠিকভাবে চলি, সঠিকভাবে আমরা যদি মানুষের হক আদায় করি, তো এটার জন্য আমরা আল্লাহ তাআলার দয়ার দিকে দেখি, সেদিকে দেখে যেন আমরা সঠিক রায় যেটা সেটা যেন আমরা দিই, আর এটাই আমাদের উপর আবশ্যক। আমরা যেন এটা থেকে আমরা অপর পথে গিয়ে যে জাহান্নামের পথে চলে না যাই।
মাশাআল্লাহ, কিছু দর্শক কল করেছেন, কল শামিল করবো। জি
আমার নাম মোহাম্মদ আসিফ আলী, ঢাকা ক্যানিগঞ্জ থেকে বলছি। আমি যে নাচ শুনতে চাই, নাচটি হলো তার প্রিয় নাম মোস্তফা। এই নাচটি শুনিয়ে দিলে আমি অনেক খুশি হতাম।
নাচ শুনতে চান, মাশাআল্লাহ। জি, পরবর্তী কথা।
আমি তানভীর আহমদা আছেন, সাবাতে বসেছিলাম। কিভাবে তার একটু ঘটনা বলবো শুনিয়ে দিলেন তাহলে অনেক খুশি হতাম।
মাশাআল্লাহ, আমরা অনুষ্ঠান শুরু থেকে এ পর্যন্ত আকা আলিহি সালাতুসসালামের অনেক মীমাংসার ঘটনা শ্রবণ করেছি। ইনশাআল্লাহ আমি আরাফাত ভাই থেকে শেষে আবারও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কোনো ঘটনা রিওয়ায়েত থেকে থাকে ওনা থেকে আমরা শ্রবণ করব। আমরা সর্বশেষ শাহরুখ ভাইয়ের কাছে যাব, যে মীমাংসা করার ফজিলত সম্পর্কে বলেছেন, যে শেষ মাদানীফুল দর্শকদের উদ্দেশ্যে আপনি কি দিবেন মীমাংসা করানোর ফজিলতের ব্যাপারে?
আসলে মীমাংসা করার ক্ষেত্রে আরেকটি যেটা আমাদের খেয়াল রাখা উচিত সেটা হচ্ছে যে যাদের মধ্যে বিরোধ হবে আমরা আমাদের একে অপরের বিরোধের কারণেই, তো আমাদের ক্ষমা করার অভ্যাস এটা করা,
নিজেকে ছোট ভাবি,
নিজেকে ছোট ভাবা, কেননা নিজেকে ছোট ভাবলে তখন অন্তর নরম হবে, তখন আর খোফে খোদা এটা চলে আসবে এবং অপরকে ক্ষমা করার অভ্যাস এটাও চলে আসবে। তখন যদি আমি নিজ থেকে ওনাকে ক্ষমা করে দিই বা ওনাকে একটু নিজ থেকে আগ্রহী হয়ে আমার ওনার সাথে ঝগড়া হয়েছে, তাহলে আমি নিজ থেকে উনি আমার সাথে কথা বলছে না বা আমার উপর রেগে আছে, তাহলে আমি নিজ থেকে গিয়ে কি করলাম, ওনার কাছে ক্ষমা চাইলাম, হয়তো বা দেখা যেতে পারে মীমাংসা করার পদ্ধতির মধ্যে এটাও আপনি অবলম্বন করতে পারেন। মাধ্যমে জানে দর্শক উদ্দেশ্যে বলবো যে যদি আমার বোন নাও হয়ে থাকে তাহলে নিজেকে ছোট মনে করা, নিজেকে দোষী করে ওই ভাইয়ের নিকট গিয়ে নিজের 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 ক্ষমা চাওয়া, যে ঝগড়া হয়েছে ওই ঝগড়ার কারণে যে আমার ভুল ত্রুটি হয়েছে আমি ক্ষমা চাচ্ছি, তা আমরা আবার চলুন কি হয়ে যায় এক হয়ে যায়। কেননা ক্ষমা করা এটা আমার পিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম অনেক মহব্বত অনেক মহব্বত গুণ, এবং পিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের ওই সব হাদিসে মোবারকা ফাজাইল সম্পর্কিত মীমাংসা করানো এগুলো ওনাকে উপস্থাপন করা উচিত, তাহলে হয়তো বা কি হবে ইনশাআল্লাহ উভয়ের মাঝে যে এই মীমাংসা এটা হয়ে যাবে।
আমরা দেখা যায় যে ঝগড়া হয়েছে শুধু ঈদ আসলে, ঈদের সময় আবার সুলা করে ফেলি, আবার কখনো ঝগড়া হয়েছে কখনো ঈদের জন্য অপেক্ষা করি, মানে পুরো বছর আমরা অপেক্ষা করি, ঈদ আসলে মানে একটা মহল হয়ে যায় আবার কথা বলার, কিন্তু এটা রসম হয়ে গিয়েছে,
এটা তো রয়েছে। আবার এটাও দেখা যায় যে আমরা কি করি অনেক সময় যখন আমাদের আত্মীয় কেউ ইন্তেকাল হয়, মা ইন্তেকাল হয়, বাবা ইন্তেকাল হয় বা আত্মীয় স্বজন কেউ ইন্তেকাল হয় যখন, তখন আমরা তার জন্য ক্ষমা চেয়ে নিই যে এনার সাথে যদি কারো কিছু হয়ে থাকে আপনারা ক্ষমা করে দিন, তো এটা ঠিক আছে, এটা ভালো। কিন্তু আমাদের উচিত এটা হবে যে আমরা সদা সর্বদা এমন থাকি যেন যে আমি আজকেই ইন্তেকাল করব এবং আজকে আমার যার যা হক রয়েছে সেটা হোক টাকা পয়সার লেনদেন, সেটা হোক আপনার কারোর সাথে ঝগড়া হোক ইত্যাদি হোক, এগুলো থেকে আমরা ক্ষমা চেয়ে নিই। তো যতটুকু সম্ভব চেষ্টা করলে কিন্তু সম্ভব, অসম্ভব তো নয়। তো এখন আমরা কখন দেখেন মৃত্যুর কোনো
ঠিকানা নেই,
মৃত্যুর কোনো সময় নির্ধারিত নেই, যে কোনো সময় মৃত্যু আসতে পারে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, তো মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মৃত্যু আমাদেরকে গ্রহণ করতে হবে। তো মৃত্যুর পরে কেউ আমার প্রতি নারাজ থাকুক, তো আমি তো আমার পক্ষ থেকে কেউ ক্ষমা চাইলো আমি তো ক্ষমা চাইতে পারতেছি না তখন, তো আমাদের কি উচিত হবে না সেটা আমরা বরং মৃত্যুটাকে আমরা এটা মনে করি যে কোনো সময় মৃত্যু আসতে পারে, সেজন্যে আমি যে কোনো মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। তা আমার সাথে যদি আসলে কারোর সাথে এরকম দ্বন্দ্ব থেকে থাকে, আসলে যদি কারোর সাথে আমার সাথে একটা বিশাল একটা দূরত্ব থেকে থাকে, আত্মীয় স্বজন হোক আমার বন্ধু বান্ধব হোক, তাদের সাথে আমরা একটু নৈকট্য হয়ে যাই, তাদের দূরবর্তী আমরা দূর করে দিই যে আমরা মীমাংসা হয়ে যেতে পারি, তো এটা আমাদের অবশ্যই প্রয়োজন রয়েছে। এটার জন্য আমরা যে এটা ওয়েট করব কখন মৃত্যু হবে তারপর আমাদের জন্য কেউ ক্ষমা চাইবে অথবা আমরা আমাদের জন্য ক্ষমা চাইব, এটা থেকে আসলে এটা একটা পরিবেশ হয়ে গিয়েছে, কিন্তু কিন্তু আমাদের জন্য উত্তম হবে এরকম ঈদের জন্য বা কেউ ইন্তেকাল করবে সেটার জন্য ওয়েট না করে আমরা সবসময় আমরা প্রস্তুত থাকি এবং এক অপরের সাথে আমরা মিলেমিশে থাকি। আমরা কারোর মধ্যে কিছু হলে সেটা ঘরের ব্যক্তিদের মধ্যে হোক, আত্মীয়দের মধ্যে হোক, যার মধ্যে হোক না কেন, সমাজের মধ্যে হোক, তো আমরা আল্লাহর হাবিবের সুন্নাত সেই হিসেবে এই মীমাংসা করে দেওয়া, মিলিয়ে দেওয়া, পরস্পর সম্পর্ক এটা সৌন্দর্যভাবে রাখা, তো এটা হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নতে কারিমা। এই সুন্নত হিসেবে যদি আমরা এটাকে আমরা বাস্তবায়ন করি তাহলে এটার মধ্যে ইনশাআল্লাহ আমরা আমরা সুন্নতের যে ফজিলত রয়েছে ফিতনা ফাসাদের যুগে একটি সুন্নতকে জীবিত করলে শত শহীদের সওয়াব, তাহলে হতে পারে আমরা এই সওয়াব ইনশাআল্লাহ আমরা পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু শুনেছি এটার উপর আমল করার তৌফিক দিক, এটাই দোয়া করব শেষ পর্যন্ত
মাশাআল্লাহ। আমাদের এই চ্যানেলে দর্শকবৃন্দ অনুষ্ঠান সময় একেবারে শেষ। আরেকটা পয়েন্ট আমি অ্যাড করতে চাইবো, যেটি হচ্ছে যে আমাকে কেউ মাফ করুক বা না করুক, আমি অন্যকে মাফ করে দিই ইনশাআল্লাহ, এর বরকতে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি মাফ পেয়ে যাব। আমি যখন অন্যকে মাফ করতে শিখব তখন দেখা যাবে আমার এই আমলের কারণে অন্য কেউ মানে মাফ করার জজবা পাবে। আমি যদি কাউকে মাফ না করি এটাও হতে পারে কালকে আমাদের দিন আল্লাহ তাআলা থেকে আমি মাফ চাও মাফ পাওয়া থেকে আমি বঞ্চিত হতে পারি। তো নিজে ছোট হয়ে যায়
আমার মধ্যে কেন মাফ করার অভ্যাস জাগবে না, আমরা কেন রসম হিসেবে সেটা নেবো অন্তর থেকে? সেটা আমি বলবো যে যাতে আমরা যদি যাই কেউ অন্তর থেকে ক্ষমা চাওয়ার জন্য তাহলে তাকে ক্ষমা করে দেওয়া।
আর মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এমন কোন কাজ কেনই বা করবো যেখানে মীমাংসার প্রশ্নটা আসতে হবে? এমন কোন কাজ থেকে আমরা এমন সকল কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখি আরাফাত ভাই, যে কাজগুলো করলে আমাকে ঝগড়ার মধ্যে পড়তে হবে, ক্ষতির মধ্যে পড়তে হবে, রাগের মধ্যে পড়তে হবে, এমন সকল কাজ থেকে নিজেকে যদি হেফাজত রাখি তাহলে এত টেনশন আসবেই না।
এখানে লেখক একটা কথা এটা বলবো, অনেক সময় এরকম দেখা যায় সমাজের মধ্যে, বলেন অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি সে তার ভুল হোক বা না হোক সে কমার ছাইতে আসলো, সে নিজেকে ছোট করে কমার ছাইতে আসলো, কিন্তু যার নিকট কমা চাইতে আসলো না সে তখন বড় বনে বসে থাকে। মানে তোমার কমার কি দরকার, অর্থাৎ এটাকে সে হাস্যরূপে বানাই ফেলে, অথবা অর্থাৎ তাকে এটা কষ্ট দিয়ে দেয়, সে ক্ষমা চাইতে আসছে তাকে ক্ষমা করে দিবে, বা এরকম বলবে না তোমার কোনো তোমার উপর আমার কোনো কষ্ট না, একটা মিলিয়ে সুন্দর তাকে একটা দিবে মহাব্বত দিবে, এর পরিবর্তে আরো উল্টা কিছু দেখা যায়। এটা অনেক একেবারে এমন হওয়া আসলে উচিত নয়, এটা অনেক গলত কথা, অনেক ভুল ব্যবহার, এরকম আসলে আমাদের মধ্যে থাকা উচিত নয়। আমরা মুসলমান, এটা আমার ভাই, আমার ভাই, কারোর মধ্যে যদি কেউ ভুল হয়েছে বা না হয়নি তো সে যখন ক্ষমার জন্য সে এসেছে তাহলে তার মধ্যে একটা অন্তর নরম বিদেশে এসেছে, তো এরকম একটা উত্তম ব্যবহার সে আমাকে যদি দেয় তা আমার কিরকম উচিত হবে? তাকে বুকে বেরিয়ে নেওয়া, তাকে বুকে জড়িয়ে নেওয়া, এটা হবে আমাদের উচিত। তো এটা যেন কখনো যেন আমাদের মধ্যে যেন না হয়, আমাদের যেন দর্শকবৃন্দের প্রতি এটা আমি আরজ করব, যদি কখনো যে কোনো কেউ হোক ক্ষমা চাইতে আসে তাকে আপনি বুকে জড়িয়ে দিন। এখন বুকে জড়িয়ে তাকে ক্ষমা করে দিয়েছেন বা আসলে যদি কষ্ট পেতেন ক্ষমা করে দিয়েছেন, আর যদি কষ্ট না পেয়ে থাকেন তাহলে সেটা বলে দেন না আমি কষ্ট পাইনি তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, কিন্তু একটা সমাধানে চলে আসি, এটা যেন না হয় আরো দূরত্ব সৃষ্টি হয়ে যায়। তো একটা সমাধানে যেন আমরা এসে যে একটা মীমাংসার মধ্যে এসে যাই, এবং আমাদের ভাতৃত্ব ঐক্য যেটা আমরা ভাই ভাই এটা যেন আমরা প্রকাশ
না করি। জি জি, মানে যেন দর্শকবৃন্দ এমনও দেখা গিয়েছে যে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, ভাই দেখতে ভাইয়ের সাথে শেষ বোনের দেখা হচ্ছে বোনের ইন্তিকালের সময়, মীমাংসা করার আর টাইম পেলো না। আবার এমনও হয়েছে ভাই বোনের মধ্যে ঝগড়া হয়েছে, বোন আর ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পেলো না, ডিরেক্ট দেখা হয়েছে তার ইন্তেকালের সময়। এমন যেন না হয় আমরা মিলেমিশে থাকার চেষ্টা করি, মীমাংসা করে ফেলি সবার ক্ষেত্রে, ঝগড়া যার সাথেই হোক না কেন, মার সাথে, বাবা মায়ের সাথে, ছেলের, যার হোক না কেন, এমন সুযোগ আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে নাও দিতে পারে মীমাংসা করার, একবারে ডিরেক্ট দেখা হতে পারে তাদের ইন্তেকালে, তো এমন যেন না হয়, আফসোস থেকে যাবে পরবর্তীতে। তো আল্লাহ তাআলা আমাদের সবাই ফিতনা ফিসাদ থেকে এবং ঝগড়া বিবাদ থেকে এবং রাগ ক্ষোভ এগুলো থেকে বেঁচে থেকে, আর যদি হইও থাকে তাহলে মীমাংসা করিয়ে নিজের আমলকে পরিশুদ্ধ করার সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি প্রিয় আকা মদিনা ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মীমাংসার ধরন যে শুনেছি আমরা, এর উপর আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার, আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুক। আমিন মিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মাদানী চ্যানেল দেখতে থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।